বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 25 নভেম্বর, 10 অগ্রহায়ণ এবং ফার্সি 4 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে পাশ্চাত্যের কার্যকলাপ পশ্চিম এশিয়ায় দুর্ভোগ ও বিপর্যয় ডেকে এনেছে বলে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ক্লার ডালির স্বীকারোক্তি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে প্রথম মেট্রো রেল ডিসেম্বরে চালু হওয়া প্রসঙ্গে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি নিলয় রহমানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় অংশে। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান সুন্দর জীবন, নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। আর সময় থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আমেরিকা পতনের মুখে রয়েছে, শক্তির কেন্দ্র হতে চলেছে প্রাচ্য, ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের প্রধানের মন্তব্য। ওয়েলসকে 2-0 গোলে হারিয়ে চলমান ফুটবল বিশ্বকাপে ঘুরে দাঁড়িয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান, দেশ জুড়ে চলছে বিজয় উল্লাস। ঢাকা বিভাগের সমাবেশ থেকে সরকার হঠানোর কর্মসূচি দেবে বিএনপি, বর্তমান সরকার পূর্ণ 5 বছর ক্ষমতায় থাকবে বলে জানালেন আইনমন্ত্রী। এবং ভারতের গুজরাট বিধানসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে 21%-ই রয়েছে অপরাধের রেকর্ড, হলফনামায় প্রার্থীদের স্বীকারোক্তি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের প্রধান গোলাম রেজা সোলাইমানি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র পতনের মুখে রয়েছে। তিনি আজ তেহরানে জুমার নামাজের খোতবায় আগে দেয়া এক ভাষণে একথা বলেন। গোলাম রেজা সোলাইমানি আরও বলেছেন, সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা এখন এমন অবস্থায় পৌঁছেছে যে তারা ব্যাপক সামরিক ও অর্থনৈতিক শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও আমেরিকার বাইরে কোনো প্রভাব বিস্তার করতে সক্ষম নয়। এখন তারা ক্রমেই পতনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, বিজ্ঞান, অর্থনীতি, সংস্কৃতি, সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে শক্তির কেন্দ্র হতে চলেছে প্রাচ্য। শক্তির কেন্দ্র পাশ্চাত্য থেকে প্রাচ্যে স্থানান্তরিত হচ্ছে। পাশ্চাত্যের যুক্তি ও দাবি বিশ্বের কাছে আকর্ষণ হারিয়েছে বলে তিনি জানান। সোলাইমানি বলেন, পাশ্চাত্য যে সভ্যতার কথা বলছে তা এখন সেখানকার অধিবাসীদের কাছেই প্রত্যাখ্যাত। ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকেই আমেরিকার নেতৃত্বে পশ্চিমা শাসক গোষ্ঠী ইরানের বিরুদ্ধে শত্রুতা করে আসছে এবং নিষেধাজ্ঞা সহ নানা উপায়ে ইরানকে ঘায়েল করার চেষ্টা করে যাচ্ছে। ইসলামী
প্রজাতন্ত্র ইরানের নারীদের পাশে রয়েছেন বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তার কঠোর সমালোচনা করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, দীর্ঘদিন ধরে আমেরিকা ইরানের জনগণের উপর যে নিষেধাজ্ঞা এবং সর্বোচ্চ চাপ প্রয়োগ করার নীতি অনুসরণ করে আসছে, তার সাথে বাইডেনের এ বক্তব্য সাংঘর্ষিক। বিবৃতিতে বলেছেন তার প্রশাসন ইরানের নারী এবং তাদের মানবাধিকারের দাবির প্রতি সমর্থন জানায়। এর জবাবে গতকাল এক টুইটার পোস্টে নাসের কানানি বলেন, বহু বছর ধরে আমেরিকা ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে যা নিতান্তই সন্ত্রাসবাদ। নিষেধাজ্ঞার নামে আমেরিকা এমনকি ইরানের মুমূর্ষু রোগীর ওষুধ কেনার পথ বন্ধ করে দিয়েছে। এদিকে গতকাল দিনের প্রথম ভাগে ইরানের নারী ও পরিবার বিষয়ক ডেপুটি ভাইস প্রেসিডেন্ট খাদিজা কারিমি পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করে বলেন, কয়েকটি পশ্চিমা রাষ্ট্রের উস্কানির কারণে দেশে দাঙ্গা এবং সহিংসতা হচ্ছে। পশ্চিমা দেশগুলো জনগণের আবেগ উস্কে দিয়ে সহিংসতা ঘটাচ্ছে। অন্যদিকে এসব মানুষের অধিকারের কথা বলছে যা অত্যন্ত দুঃখজনক। জাতিসংঘ মানবাধিকার পরিষদে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব পাশ করা হয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে বহুমুখী রাজনৈতিক লক্ষ্য নিয়ে এই প্রস্তাব পাশ করা হয়েছে। গতকাল শেষ বেলায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ওই প্রস্তাবের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, অল্প কয়েকটি পশ্চিমা দেশ ইরানের বিরুদ্ধে জাতিসংঘ মানবাধিকার পরিষদকে ব্যবহার করে এই প্রস্তাব চাপিয়ে দিয়েছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এটি অত্যন্ত দুঃখজনক যে অল্প কিছু দেশ তাদের তাৎক্ষণিক স্বার্থ উদ্ধারের জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদকে অপব্যবহার করছে। জাতিসংঘ মানবাধিকার পরিষদের এই বৈঠককে ইরান ঐতিহাসিক ভুল বলেও মন্তব্য করেছে। জার্মানি ও আইসল্যান্ড সরকারের অনুরোধে জাতিসংঘ মানবাধিকার পরিষদের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের সম্প্রতি বিদেশি মদতপুষ্ট যে সহিংসতা চলছে তাতে ইরান মানবাধিকার লঙ্ঘন করছে বলে জার্মানি সহ কয়েকটি পশ্চিমা দেশ অভিযোগ তুলেছে। বিশ্বকাপ ফুটবল। ওয়েলসকে 2-0 গোলে হারিয়ে চলমান ফুটবল বিশ্বকাপে ঘুরে দাঁড়িয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। চলতি বিশ্বকাপে এটি ছিল ইরানের দ্বিতীয় ম্যাচ। 90 মিনিটের বেশি সময় ধরে একের পর এক গোলের চেষ্টা করে গেছে ইরান, কিন্তু বারবারই নানাভাবে ব্যর্থ হয়েছে। কোনটি পোস্টে লেগে ফিরেছে, কোনটি অফসাইডের বাতিল, কিন্তু সব রোমাঞ্চ জমা হয়েছিল যেন শেষ মুহূর্তের জন্য। যোগ করা সময়ে ওয়েলসের জালে ঝড় তোলে ইরান, 3 মিনিটের ব্যবধানে আসে 2 গোল। 97 মিনিট পর্যন্ত 0-0 স্কোর লাইনের ম্যাচ শেষ হয় ইরানের অনুকূলে। 3 মিনিটের ব্যবধানে গোল দুটি করেন রুজবে চেশমি ও রামিন রেজাইয়ান। এই জয়ে শেষ 16-এর ওঠার আশা বেড়ে গেল ইরানের। আগের ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করা ওয়েলস ইরানের কাছে হেরে অনেকটাই বিদায়ের পথে। আগামী মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে ইসলামী প্রজাতন্ত্র ইরান মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের। আজকের বিজয়ের পর ইরান জুড়ে উল্লাস চলছে। রাজধানী তেহরান সহ সারা দেশের মানুষ রাস্তায় নেমে আনন্দ করছেন। অনেকের হাতে রয়েছে ইসলামী ইরানের জাতীয় পতাকা। এই পতাকায় লেখা রয়েছে আল্লাহু এবং লা ইলাহা ইল্লাল্লাহু। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকা বিভাগের সমাবেশ থেকেই সরকার হটানোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান সরকার পূর্ণ 5 বছর ক্ষমতায় থাকবে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
ঢাকা বিভাগের সমাবেশ থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে হটানোর ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার সকালে বাংলাদেশের বিভাগীয় শহর কুমিল্লায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, বিএনপির যে বিভাগীয় সম্মেলন হয়েছে তা থেকে সরকারকে বার্তা দেওয়া হয়েছে, তাদের সময় শেষ। কুমিল্লায় আগামীকাল শনিবারের বিভাগীয় সমাবেশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।
তারা যদি মান ইজ্জত রক্ষা করে চলে যেতে চায় চলে যেতে পারে, না হলে জনগণ তাদেরকে টেনে হিসড়ে নামাবে, এটাই হচ্ছে সতর্কতা।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের পঞ্চম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনেরই নয়, আগামী প্রজন্মেরও নেত্রী, তার অধীনেই নির্বাচন হবে। অন্যদিকে বাংলাদেশের জেলা শহর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জনগণের ভোটে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন, তাই এ সরকার তার পূর্ণ মেয়াদ শেষ করেই নতুন সরকারের নতুন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবেন।
শেখ হাসিনার সরকার থাকবে, পাঁচ বছর পরে বাংলাদেশে নির্বাচন হবে, বাংলাদেশের জনগণ পরবর্তী সরকার নির্বাচিত করবে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের গুজরাট বিধানসভা নির্বাচনে 89টি আসনের প্রার্থীদের মধ্যে 21% অপরাধের রেকর্ড রয়েছে। 788 প্রার্থীর দেয়া হলফনামা থেকে ওই তথ্য উঠে এসেছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের বিজেপি শাসিত গুজরাট বিধানসভা নির্বাচনে 89টি বিধানসভা আসনে প্রার্থীদের 21%-ই অপরাধমূলক রেকর্ড রয়েছে। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় 788 জন প্রার্থীর দেওয়া হলফনামা থেকে ওই তথ্য উঠে এসেছে। এবার মোট 167 জন প্রার্থী হলফনামায় তাদের অপরাধ প্রেক্ষাপটের তথ্য দিয়েছেন। এই প্রার্থীদের বেশিরভাগই আম আদমি পার্টির। এর মধ্যে প্রায় 13% প্রার্থী গুরুতর অপরাধে জড়িত ছিলেন। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা ADR এর প্রতিবেদনে বলা হয়েছে, গত নির্বাচনে এই শ্রেণীতে মোট 8% প্রার্থী গুরুতর অপরাধের তালিকায় ছিলেন। তাদের বিরুদ্ধে 5 বছরের বেশি শাস্তি যোগ্য অপরাধ, জামিন অযোগ্য অপরাধ, হত্যা চেষ্টা, নির্বাচন সংক্রান্ত অপরাধ, সরকারি কোষাগারের ক্ষতি সাধন সহ অন্যান্য অপরাধে মামলা রয়েছে। হলফনামা অধ্যয়ন থেকে আরও প্রকাশ, এবার বেশিরভাগ প্রার্থী কেবল পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। এর মধ্যে 492 জন প্রার্থী রয়েছেন। 185 জনের যোগ্যতা স্নাতক এবং তার উপরে 21 জন প্রার্থী ডিপ্লোমাধারী এবং 58 জন স্বাক্ষর। এবার নারী প্রার্থীদের প্রতিনিধিত্ব বেড়েছে। 182 আসন সমন্বিত গুজরাট বিধানসভা নির্বাচন হবে আগামী 1 ও 5 ডিসেম্বর। 1 ডিসেম্বর 19টি জেলায় 89টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাকি কেন্দ্রের ভোট হবে 5 ডিসেম্বর। ফল ঘোষণা হবে 8 ডিসেম্বর। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। আমেরিকার খ্যাতিমান দার্শনিক, শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক নোয়াম চমস্কি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, যার কারণে দেশটির জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি বলেন, গত 40 বছর ধরে আমেরিকার লক্ষ্যই ছিল ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা। ট্রুথ আউটকে দেয়া একান্ত সাক্ষাৎকারে চমস্কি এসব কথা বলেন। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ সহিংসতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে চমস্কি বলেন, এটি কোনো বিপ্লব নয় এবং এর কোনো নেতাও নেই। মূলত ইরান সরকারকে ক্ষমতাচ্যুত করার বৃহত্তর লক্ষ্য নিয়েই এই সহিংসতা সৃষ্টি করা হয়েছে। এক্ষেত্রে মার্কিন সরকার বিক্ষোভকারীদের সব ধরনের সহযোগিতা দেবে, মূলত ইরানকে ক্ষতিগ্রস্ত করার জন্য। চমস্কি বলেন, 1979 থেকে আমেরিকা ইরানের সঙ্গে শত্রুতা করে আসছে। 1953 সামরিক কুর মাধ্যমে আমেরিকা ইরানের জনপ্রিয় সরকারকে ক্ষমতাচ্যুত করে স্বৈর শাসককে ক্ষমতায় আনে। পরবর্তীতে ইরাকে সাদ্দামকে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাতে সমর্থন দেয় এবং শেষ পর্যায়ে আমেরিকা এখন সরাসরি ইরান সরকারকে আত্মসমর্পণের বাধ্য করার চেষ্টা করছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জ্বালানি মন্ত্রীরা গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গ্যাসের একক সর্বোচ্চ দাম নির্ধারণের বিষয়ে একমত হতে পারেননি। ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিরজাতো আজ একথা জানিয়েছেন। তিনি বলেন, গ্যাসের দামে সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়ার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন যে চেষ্টা চালাচ্ছে তাকে হাঙ্গেরি সহ অনেকেই আন্তর্জাতিক গ্যাসের বাজারে বিভ্রান্তিকর হস্তক্ষেপ বলে মনে করছে। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি মন্ত্রীরা আগামী ১৩ ডিসেম্বর আবার এ বিষয়ে বৈঠকে বসবেন। তার দুই দিন পর ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ আমরা গ্যাসের মূল্য নির্ধারণের ব্যাপারে আলোচনা শুরু করেছিলাম, তবে আমি বলতে পারি যে এটি একটি খারাপ প্রস্তাব যা ইউরোপের জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। হাঙ্গেরি রাশিয়ার গ্যাস এবং তেলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউরোপীয় পার্লামেন্ট আয়ারল্যান্ডের সদস্য ক্লার ডালি পশ্চিম এশিয়ার ব্যাপারে পাশ্চাত্যের নীতির তীব্র সমালোচনা করে বলেছেন, পাশ্চাত্যের নীতি ও কার্যকলাপ দুর্ভোগ ও বিপর্যয় ছাড়া এ অঞ্চলের জন্য আর কোন ফল বয়ে আনেনি। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসেন।
ইউরোপীয় পার্লামেন্টে আয়ারল্যান্ডের সদস্য ক্লার ডালি পশ্চিম এশিয়ার ব্যাপারে পাশ্চাত্যের নীতির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, পাশ্চাত্যের নীতি ও কার্যকলাপ দুর্ভোগ ও বিপর্যয় ছাড়া এই অঞ্চলের জন্য আর কোনো ফল বয়ে আনেনি। অথচ পশ্চিমারা এখন দাবি করছে যে তারা পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তিনি এক টুইট বার্তায় বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েক দশকের স্বেচ্ছাচারিতা ও দুঃশাসনের কারণে কেবল সন্ত্রাসবাদ, অভ্যুত্থান, আগ্রাসন ও প্রক্সি যুদ্ধের বিস্তার ঘটেছে, যার পরিণতিতে ওই অঞ্চলের জনগণের জীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ ও বিপর্যয়। অথচ এখন আমরা দেখতে পাচ্ছি ইউরোপীয় ইউনিয়ন তাদের সকল অপকর্ম ধুয়ে মুছে ফেলার চেষ্টা করছে, বুকে হাত চাপড়িয়ে আহাজারি করছে এবং এই অঞ্চলে কিভাবে স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায় তা নিয়ে ভাবছে, যা তামাশা ছাড়া আর কিছুই নয়। পর্যবেক্ষকরা বলছেন, পশ্চিম এশিয়া অঞ্চলে পাশ্চাত্যের দেশগুলোর উপস্থিতি এবং তাদের নীতি ও কর্মকাণ্ডের ফলে যে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে, সে কারণে ইউরোপীয় পার্লামেন্টের এই সদস্য পাশ্চাত্যের ধ্বংসাত্মক নীতির কঠোর সমালোচনা করেছেন। তার এই সমালোচনা পাশ্চাত্যের আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বী বিশেষ করে আমেরিকার বিরুদ্ধে ইরান, চীন ও রাশিয়ার সমালোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ। রাশিয়া বহুবার বলেছে, পাশ্চাত্য পশ্চিম এশিয়ার জনগণের ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্যের প্রতি ভ্রক্ষেপ না করে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং ওই দেশগুলোতে নিজস্ব পদ্ধতির গণতন্ত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা করায় ওই এলাকায় ভয়াবহ অস্থিরতা ও সন্ত্রাসবাদের বিস্তার ঘটেছে। মস্কো ও বেইজিং সবসময় পশ্চিমাদের বিরুদ্ধে বিশ্বে আধিপত্য বিস্তার এবং জোর করে তাদের মূল্যবোধ অন্যদের উপর চাপানোর অভিযোগ করে আসছে। ওই দুই দেশের কর্মকর্তারা সিরিয়া, লিবিয়া ও ইরাকের মতো দেশগুলোতে পাশ্চাত্যের হস্তক্ষেপের বিরোধিতা করেছে। চীন ও রাশিয়ার অভিযোগ, পাশ্চাত্য ও তাদের আরব মিত্ররা সিরিয়া ও আশেপাশের দেশগুলোতে আইএস জঙ্গিদের মোকাবেলা করার পরিবর্তে তারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে লালন পালন করছে, ফলে এসব সন্ত্রাসীরা নির্মম হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। পাশ্চাত্যের পৃষ্ঠপোষকতার কারণেই এসব সন্ত্রাসীরা আফগানিস্তান, সিরিয়া ও ইরাকে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে। এ অবস্থায় পশ্চিম এশিয়ায় বিপর্যয় সৃষ্টির বিষয়ে ইউরোপের এই কর্মকর্তার বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে আসছে ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু হতে যাচ্ছে প্রথম মেট্রো রেল। তবে স্টেশনে স্টেশনে কানেক্টিং যানবাহন দেওয়ার তাগিদ দিয়েছে বিশেষজ্ঞরা। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো একটি প্রতিবেদন।
বাণিজ্যিকভাবে চলাচল শুরু হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম মেট্রো রেল। আসছে ডিসেম্বর মাসের যে কোনো দিন উত্তরা মতিঝিল কমলাপুর ইমআরটি লাইন সিক্স মেট্রোর উত্তরা আগারগাঁও অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে শুরুতে মেট্রো রেল চলবে সীমিত সময়ে, অর্থাৎ দিনে দু ঘণ্টা। প্রয়োজনীয় জনবল ও অপ্রতুল প্রস্তুতির কারণে চালুর পর এক দু মাস বা তার বেশি কিছু সময় এই সীমিত পরিসরেই ট্রেন পরিচালনার সম্ভাবনা রয়েছে। তাই উদ্বোধনের আগে নির্ধারিত রুটের কাজ শেষ করতে সকল ধরনের প্রস্তুতি চলছে খুব জোরে সোরেই। শ্রমিকরা বলছেন, দীর্ঘদিনের শ্রম আর ঘামে ভেজা এই মেট্রো রেল উদ্বোধনের পর নগরবাসীর জন্য সুফল অবশ্যই বয়ে আনবে। এদিকে ঘন্টায় 110 কিলোমিটার বেগে ছুটে চলা এই মেট্রো রেলের উদ্বোধনের খবর ছড়িয়ে পড়েছে পুরো নগরীতে। যানজটে আটকে থাকা নগরবাসীর মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। তারা বলছেন, মেট্রো রেল চালু হলে সময়ের পাশাপাশি বৃদ্ধি পাবে কর্মঘণ্টা। তবে ভাড়া নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
তো ভাড়াটা বেশি হয়ে গেছে, আমার ধারণা এটা 50% করা উচিত, বা বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে কমিয়ে দিতে পারে, কনসেশন করতে পারে।
বৈশ্বিক কারণে যে ভাড়া 20 টাকা, এখান থেকে সর্বনিম্ন ভাড়ালো 20 টাকা, কমলাবার মধ্যে 100 টাকা, এই ভাড়াটা আমার অসাধ্য মনে ভাড়াটা ঠিকই আছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক জানান, মেট্রো রেলের 95% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
আমার সিস্টেম একদম প্রস্তুত যে আগামী ডিসেম্বর মাসে মেট্রো রেল উদ্বোধনের জন্য প্রস্তুত আছে। এটা ধনী গরিব সবার পরিবহন।
মেট্রো রেলে প্রতি কিলোমিটারের ভাড়া ধরা হয়েছে 5 টাকা। তাছাড়া সর্বনিম্ন ভাড়া হবে 20 টাকা, আর উত্তর থেকে কমলাপুর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে 100 টাকা। এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ERI ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ হাসনাতি রাব্বি রেডিও তেহরানকে বলেন, মেট্রো রেল চালুর ফলে নগরের যানজট সমস্যা কমে যাবে হয়তো অনেকটাই। তবে যেহেতু ধাপে ধাপে চালু হচ্ছে প্রকল্পটি, তাই যানজট নিরসনে দৃশ্যমান সাফল্য এখনই হয়তো পাওয়া যাবে না।
যে সমস্ত ব্যক্তিরা মেট্রো পরিবহনে যাতায়াত করে তারা যখন স্টেশনে নামবেন, সেখান থেকে তাদের যে চয়েস, তাদের যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশন যাওয়া পর্যন্ত ফ্যাসিলিটিস গুলো আমরা ডেভেলপ করতে পারছি কিনা বা আমরা পেরেছি কিনা, কিংবা সেই বিষয়টাতে আমাদেরকে একটু ফোকাস দিতে হবে। তখন হিউজ পরিমাণে পেডেস্ট্রিয়ান নামবে যখন আপনার মেট্রো রেল থেকে স্টেশনে থাকবে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে সুন্দর জীবন।
সুন্দর জীবন
প্রিয়
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা শিশুর যোগাযোগ দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তা ও কৌশল নিয়ে আলোচনার চেষ্টা করেছি। আমরা বলেছি, আপনার সন্তান হয়তো একা একা বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে। এমনও হতে পারে সে সহজেই অপরিচিতদের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করতে পারে না। এতে চিন্তার কিছু নেই, আপনি আপনার সন্তানকে সহযোগিতা করুন। তাকে নানা ধরনের পরিবেশে নানা ধরনের মানুষের সঙ্গে মেশার সুযোগ দিন। আজকের আসরেও এ বিষয়ে আরো আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
মনে রাখবেন, বাবা মা তথা অভিভাবকের পক্ষ থেকে শিশুর ভুল ধরা ও সংশোধন করে দেওয়ার মাত্রা যেন মাত্রাতিরিক্ত পর্যায়ে না পৌঁছায়। শিশুদেরকে সব ভুল খুঁটিয়ে খুঁটিয়ে ধরিয়ে দেওয়ার প্রয়োজন নেই। বাস্তবতা হচ্ছে, শিশুরাও ভুল করতে পছন্দ করে না, তবে তাদের ভুল হওয়াটা স্বাভাবিক। ভুল করার কারণে তারাও বিব্রত বোধ করে, হতাশ হয়ে পড়ে, হীনমন্যতায় ভোগে। ভুল হবেই, কখনো ভুল করেনি এমন শিশুর নজির নেই। শিশুকে নিজের কথা বলার সঙ্গী হিসেবে গ্রহণ করার দক্ষতাও অর্জন করতে হবে বাবা মাকে। যখন শিশুদের সঙ্গে কথা বলবেন, তখন তাদের চোখে চোখ রেখে কথা বলুন এবং তাদের জবাবের জন্য অপেক্ষা করুন। শিশুরা যেহেতু বাবা মাকে অনুকরণ করে, সেজন্য কথা বলা সহ তাদের সঙ্গে আচরণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং তাদের সঙ্গে সদাচরণ করতে হবে। বর্তমানে বাবা মায়েরা সন্তানদেরকে ব্যস্ত রাখতে টেলিভিশনের নিত্যদিনের অনুষ্ঠানমালাকে ব্যবহার করছে, যাতে তারা সন্তানদের ব্যস্ত রেখে নিজেদের কাজগুলো সম্পন্ন করার সুযোগ পায়। আমাদেরকে অবশ্যই টেলিভিশনের উপর নির্ভরতা কমাতে হবে।
শিশুদেরকে নিজে থেকে নতুন কাজ করার সুযোগ দেওয়া জরুরি। বড়দের সঙ্গে যোগাযোগ স্থাপনের দক্ষতা বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। আপনি যখন আপনার শিশু সন্তানকে বই পড়ে শোনাবেন, তখন তাকে বইয়ে থাকা ছবিগুলো দেখান। ছবিগুলো দেখিয়ে বিষয়বস্তু তুলে ধরুন, এর ফলে সে দ্রুত বিষয়টি উপলব্ধি করতে সক্ষম হবে। শিশুকে আপনার সঙ্গে কথা বলতে উৎসাহিত করুন। কিছু না বুঝলে যাতে প্রশ্ন করে বুঝে নিতে সাহস পায়, সে পরিবেশ তৈরি করুন। এর ফলে শিশুদের মধ্যে কল্পনা শক্তি বাড়বে, ভাষা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে সক্ষম হবে শিশুরা। শিশুদেরকে এমনভাবে প্রশ্ন করুন যাতে সে এক কথায় জবাব না দিয়ে ব্যাখ্যা তুলে ধরার সুযোগ পায়। ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে চিন্তা করতে শিখবে এবং যুক্তি তুলে ধরবে। খুব অল্প বয়সী শিশুদেরকে যখন বই পড়ে শোনাবেন, তখন অবশ্যই কিছু কিছু শব্দ ও বাক্য পুনরাবৃত্তি করবেন। আমরা সবাই জানি, একটি শব্দ ও বাক্য বারবার শুনলে তা বুঝতে সহজ হয় এবং অনেক ক্ষেত্রে তা মুখস্থ হয়ে যায়। এই প্রক্রিয়ায় শিশু নিজেও কথা বলা এবং যোগাযোগের কৌশল শিখতে পারবে।
আপনি যখন আপনার সন্তানের সঙ্গে তার ভুলগুলো নিয়ে কথা বলবেন, তখন তার সঙ্গে একটু সময় নিয়ে কথা বলুন এবং তার মতামত মনোযোগ দিয়ে শুনুন। এরপর কারণ উল্লেখ করে সিদ্ধান্তে পৌঁছান। এই কাজের জন্য অনেক ধৈর্য প্রয়োজন, কিন্তু মনে রাখবেন, আপনার এই ধৈর্য অনেক ভালো ফল দেবে, দীর্ঘমেয়াদে সন্তানের উপর ভালো প্রভাব ফেলবে। আপনার সন্তানও শিখবে কিভাবে অন্যের সঙ্গে কথা বলতে হয়। আপনার সন্তান এর মাধ্যমে যোগাযোগের কৌশল শিখবে এবং যুক্তি ও আলোচনা করার শক্তি ও সামর্থ্য অর্জন করবে। সন্তানেরা যখন কিশোর বয়সী, তখন তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনেও সতর্ক থাকতে হবে। তরুণদেরকেও আচার আচরণের প্রশিক্ষণ দিতে হবে, এর ফলে উভয়ের মধ্যে যোগাযোগ স্থাপন সহজ হবে। মোট কথা, সন্তানের কথা শোনার অভ্যেস গড়তে হবে।
শুধু শ্রবণের ধৈর্য থাকলেই হবে না, সন্তান কথা বলার সময় অমৌখিক যে বার্তা পাঠাচ্ছে সেটাও উপলব্ধি করতে হবে। বুঝতে হবে মূল বার্তা বোঝার জন্য উভয় বার্তাই জরুরি। এই ধরনের দক্ষতা বাড়াতে অনুশীলন করতে হবে, নিজের বক্তব্য ও মতামত প্রকাশের সামর্থ্য, নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়। তরুণদেরকে ভীতু হিসেবে নয় বরং সাহসী হিসেবে গড়ে তুলুন। সন্তানকে শেখাতে হবে তাদেরও অধিকার রয়েছে, অধিকার রক্ষায় সচেতন থাকতে হবে। প্রশ্ন উত্থাপন করা এবং নিজের অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে কোনো বাধা নেই। অন্যের আবেদন বা বক্তব্যের বিষয়ে ভদ্রভাবে নেতিবাচক মনোভাব পোষণ করায় দোষের কিছু নেই এবং প্রয়োজনে না বলতে হবে। প্রয়োজনে না বলার গুরুত্ব সন্তানদেরকে বোঝাতে হবে। নিজের আবেগ অনুভূতি সম্পর্কে জ্ঞান রাখা জরুরি। অন্যের সঙ্গে যোগাযোগ ও কথা বলার সময় নিজের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে এই জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদেরকে নানা পরিস্থিতি মোকাবেলার যোগ্যতা অর্জনে সহায়তা করুন।
তো শ্রোতাবন্ধুরা, সুন্দর জীবনের আগামী আসরে এ বিষয়ে আরও আলোচনার আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 25 নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গায়াজি আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। মোট নির্যাতনের শিকার নারীর 83% যৌতুকের কারণে ইত্তেফাক। বঙ্গবন্ধু টানেলের প্রথম টিউব উদ্বোধন কাল যুগান্তর। প্রথম আলো, ইসলামী ব্যাংকে ভয়ঙ্কর নভেম্বর। কালের কণ্ঠের শিরোনাম, নিখোঁজ আয়াতের 6 টুকরো দেহ পাওয়া গেল নদীতে। 10 ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ হবে ডক্টর মোশাররফ মানব জমিন। সরকারের পতন বেশি দূরে নয় বললেন আবদুল্লাহ নোমান বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, বিবাহিত মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক হলে তা ধর্ষণ নয়, রায় কেরল হাইকোর্টের, সংবাদ প্রতিদিন। মমতার ঘরে শুভেন্দু, ভাই বলে ডাকলেন মুখ্যমন্ত্রী। রাজ্য রাজনীতিতে চমক দেখাল বিধানসভা, আনন্দবাজার পত্রিকা। শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ইসলামী ব্যাংক থেকে নভেম্বরে তুলে নেওয়া হয়েছে 2460 কোটি টাকা। সব মিলিয়ে 3 ব্যাংকে সন্দেহজনক ঋণ 9500 কোটি টাকা। প্রথম আলোর এই খবরটিতে লেখা হয়েছে, ব্যাংকের নথিপত্রে নাবিল গ্রেইন ক্রপস লিমিটেডের অফিসের ঠিকানা বনানীর বি ব্লকের 23 নম্বর সড়কের 9 নম্বর বাড়ি। সেখানে গিয়ে দেখা গেল এটি একটি পূর্ণাঙ্গ আবাসিক ভবন। সেখানে গিয়ে মিলল রাজশাহী নাবিল গ্রুপের অফিস, তবে মার্স বিজনেস লাইন নামে তাদের কোনো প্রতিষ্ঠান নেই। এভাবেই ভুয়া ঠিকানা ও কাগজে 2 কোম্পানি খুলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে 2000 কোটি টাকা তুলে নিয়েছে একটি অসাধু চক্র। সব মিলিয়ে নানা উপায়ে ইসলামী ব্যাংক থেকে প্রায় 7000 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। মোট নির্যাতনের শিকার নারীর 83% যৌতুকের কারণে
ইত্তেফাকের এ প্রতিবেদনে বলা হয়েছে, করোনার সময় নারীর প্রতি পারিবারিক নির্যাতন বেড়েছে বলে জানান বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডাক্তার ফৌজিয়া মোসলেম। তিনি বলেন, মহিলা পরিষদ 2021 সালে বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতন নিয়ে করা এক জরিপে দেখেছে, মোট নির্যাতনের শিকার নারীর 83% যৌতুকের কারণে। এমন বাস্তবতায় সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি প্রতিবাদে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। আর জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের তথ্য, 8 মাসে 2301 জন কন্যা শিশুর বাল্য বিবাহ হয়েছে। রাজনীতি ও অর্থনীতির খবর। বৈশ্বিক মন্দা সত্ত্বেও দেশের অর্থনীতি এখনও নিরাপদ, একথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালের কণ্ঠের খবরে বলা হয়েছে, তিনি বলেছেন, কোভিড মহামারী, ইউক্রেন যুদ্ধ ও নিষেধাজ্ঞার ফলে সারা বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে গেলেও দেশের অর্থনীতি এখনও যথেষ্ট গতিশীল ও নিরাপদ রয়েছে। তিনি আরও বলেন, সরকার বৈশ্বিক মন্দা কাটিয়ে উঠতে অত্যন্ত সজাগ ও সক্রিয়। তিনি যশোরের সমাবেশে আরও বলেছেন, নৌকায় ভোট দিলে আরও উন্নয়ন হবে। তিনি জনসভায় জনগণকে বলেন, আপনারা ওয়াদা করেন নৌকায় আবার ভোট দেবেন। এদিকে সরকার বিরোধী আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা পাগলের প্রলাপ বকছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। অধিবেশনে ভাই বলে অভিমান, পরে বিধানসভায় নিজের ঘরে শুভেন্দুকে ডাকলেন মমতা। আনন্দবাজার সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, সাম্প্রতিককালে বঙ্গ রাজনীতির বিরলতম দৃশ্য, বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী ডাক পেয়ে তার ঘরে যান শুভেন্দু, সঙ্গে ছিলেন পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা, বিধায়ক অগ্নিমিত্রা পল, অশোক লাহিড়িও। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সামান্য আলোচনার পরেই বেরিয়ে আসেন তারা। 2021 সালে তৃতীয় তৃণমূল সরকার গঠনের পর এই প্রথম রাজ্যের আইনসভার অন্দরে মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা, যা সাম্প্রতিককালে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বিবাহিত মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক হলে তা ধর্ষণ নয়, রায় কেরল হাইকোর্টে। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, বিবাহিত মহিলার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করলে তাকে ধর্ষণের আওতায় ফেলা যাবে না। গতকাল এই রায় দিল কেরল হাইকোর্ট। এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলার রায় দিতে গিয়ে একথা জানিয়েছে আদালত। সেই সঙ্গে ধর্ষণের অভিযোগ থেকে ওই যুবককে নিষ্কৃতিও দিয়েছে কেরল হাইকোর্ট। প্রসঙ্গত, 2018 সালে ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়। এক মহিলা দাবি করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করেছেন অভিযুক্ত। কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র, বিস্ফোরক অভিযোগ সিসোদিয়ার। আজকালের এ খবরে লেখা হয়েছে, হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে, নিশানায় খোদ অরবিন্দ কেজরিওয়াল। তেমনটাই অভিযোগ করা হয়েছে আপের পক্ষ থেকে। আম আদমি পার্টির অভিযোগ, গুজরাট এবং দিল্লি এমসিডি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে এই চক্রান্ত করেছে গেরুয়া শিবির। সরাসরি সিসোদিয়া অভিযোগের আঙুল তুলেছেন মনোজ তিওয়ারির দিকে। একটি টুইটে সিসোদিয়া লিখেছেন, মনোজ তিওয়ারি প্রকাশ্যে উস্কানি দিচ্ছেন কেজরিওয়ালকে হত্যার জন্য। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন।
আলাপন।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আজ দ্বিতীয় পর্বের আলোচনা হবে। আর আজও কথা বলার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অর্থনীতিবিদ, বাংলাদেশ সরকারের সাবেক সচিব, এনবিআর এর সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট সাহিত্যিক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, প্রথম পর্বের আলোচনার শেষ দিকে আপনি রিজার্ভ গড়া এবং খরচের বিষয়ে, স্বচ্ছতার বিষয়ে চমৎকার উদাহরণ দিয়ে বলেছিলেন। তো রিজার্ভ তো অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, সে কথা আপনার আলোচনায় এসেছে। বিষয়টির সঙ্গে সাধারণ মানুষের তো একটা বোঝা পড়ার জায়গা থাকে, জীবন, দ্রব্যমূল্য ইত্যাদির সাথেও তো সম্পর্ক আছে। এই যেমন ধরুন, ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের পণ্যের দাম বেড়েছে এবং এর সাথে অন্যান্য পণ্য ও সেবামূল্যও বেড়েছে, কিন্তু বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যতটা সংকটাপন্ন অবস্থায় পড়েছে, এর সাথে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্য এবং দেশীয় পণ্যের মূল্য বৃদ্ধির বিষয়টি কি খুব সাযুজ্যপূর্ণ?
সাযুজ্য বা অসাযুজ্য, আমি দুটোর মাঝখানে থাকতে চাই। সেটা হচ্ছে, সাযুজ্য হবে যে একটা জিনিস দেশে বাজারে দাম বাড়তেই পারে, সেই জিনিসের আমার প্রয়োজন কত, আমার আগের স্টক কত, আমি কত দামে কিনতে পারি, কেনার ব্যাপারে আমার যে চেষ্টা, সেইসব চেষ্টার বিষয়গুলোকে যদি আমি ফয়সলা না করি, তাহলে ওই বারবার বাইরের জিনিসের দাম বেড়েছে বলেই আমি এদিকে খরচ দেখালাম, এই পথে যাওয়াটা খুব বুদ্ধিমানের কাজ নয়। যেমন আমি অন্যভাবে বলি, ব্রুনাইয়ের সাথে কিন্তু বছর তিন আগে আমাদের কিন্তু এমইউ সাইন করা ছিল যে আমরা প্রয়োজনের সময় আপনার এখান থেকে জ্বালানি নেবো, কেন আমাদের খুব বন্ধু দেশ। পুরো দুটো আড়াইটা বছর এত বড় একটা ক্রাইসিসের সময় একবারও ব্রুনাইয়ের কথা মনে পড়লো না, কত চুক্তি আছে। আমি সেখানে কি করলাম, আমি বাইরের অন্য জায়গার নানান ভাবে নানান কঠিন জটিল পরিস্থিতির সাথে নিয়েছিলাম, অর্থাৎ আমার সক্ষমতা ও অক্ষমতার বিষয় সম্পর্কে আমাকে যে ম্যানেজমেন্টের যে সতর্কতা করতে হবে, সেখানে যদি আমার অমনোযোগিতা থাকে কিংবা উদ্দেশ্য প্রণোদিত বিষয় থাকে যে না, এই জিনিসটা এখানে কিনলে আমার এই লাভ হবে বা এখান থেকে কিনলে আমার এই ক্ষতি হবে, এই বিষয়টা যখন তুল্যমূল্য বিচারের দিকে যাবে, যখন স্বার্থ এবং অন্য বিষয়ে যাবে, এই দুটোর ভিতরে সাযুজ্য হতে হবে।
ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আমি আবারও জানতে চাইব, রিজার্ভের কারণে জিনিসপত্রের দাম বাড়া বা সাধারণ মানুষের উপর তো এর প্রভাব পড়ে, তাই না? তো এ বিষয়ে আপনি আর কি বলবেন?
আমি সবকিছুর উপরে যেটাই বলি, আপনি যেমনটি বলছিলেন যে জিনিসপত্রের দাম বাড়া, বাইরের কারণে জিনিসপত্রের দাম বাড়া, রিজার্ভের উপর চাপ পড়া, এর সরাসরি প্রভাবটা, দুর্ভোগটা সেটা কিন্তু জনগণের উপর পড়ছে। সুতরাং সেই জনগণকে আস্থায় নিয়ে কিন্তু রিজার্ভের মোকাবেলা, সংকটের মোকাবেলা গুলো দেখতে হবে। আমি শুধু ওদিকে বললাম যে ভাই খুব অসুবিধা, সংকট বাড়ছে ইত্যাদি একদিকে বললাম, আর ওদিকে দেখলাম যে ঠিকই আমার খরচ, সেই আগের ভুলের খেসারত আমাকে সেইটা দিতে হচ্ছে। আমি একদিকে বললাম যে এরা বিদেশ যেতে পারবে না বললাম, কথা বলছি, কিন্তু সেইটা দেখলাম কোনো ইমপ্লিমেন্টই হলো না। সবাই যখন দেখলো যে না, যে যা মতো সুযোগ মতন করে যাচ্ছে, মনে হচ্ছে যেন এমন কিছু খরচের এমন ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছি যে সেখান থেকে যে আমার যে আলাদা করি তার সাথে আবার একটু শর্ত টর্ত বুঝিয়ে যে একটা নেগোসিয়েশন করবার একটা সুযোগ আছে, সেই সুযোগের দিকে না তাকিয়ে আমি যদি আমার সেই সব অন্যান্য খরচ, বাহুল্য খরচ, অস্বচ্ছ খরচ আমি চালাতেই থাকলাম, আর ওদিকে সবাইকে বললাম যে ভাই আপনি কৃষ্ণতা সাধন করেন, আপনি কষ্ট পাচ্ছেন, আপনি কিন্তু অসুবিধায় পড়বেন, এই কথা বললাম, এই দুটোর ভিতরে সাযুজ্য হতে হবে। আমি সবকিছুর উপরে সাধারণভাবে যেটা মনে করি, যে জনগণের জন্য অর্থনীতি, সেই জনগণকে আস্থায় নিতে হবে, জনগণ যেন বোঝে বা দেখে যে না, পয়সা আসলে এদিক সেদিক হচ্ছে না বা অস্বচ্ছতা নেই, তাহলেই মানুষ কিন্তু মনে করবে যে না ঠিক আছে এটা আমরা কষ্টে পড়েছি, ঠিক আছে এটা আমরা এটা এ করবে। সেই সেই পরিস্থিতিটা তৈরি করা, সেই বিশ্বাস, সেই আস্থা তৈরি করাটাই শুধু বাংলাদেশ কেন যে কোনো অর্থনীতির সংকটে অপন্ন যে কোনো অর্থনীতির নিয়ন্ত্রকদের অন্যতম প্রধান কাজ বা দায়িত্ব।
শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের রিজার্ভ নিয়ে সাবেক সচিব বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। ডক্টর আব্দুল মজিদ, আপনি বাংলাদেশ সরকারের সাবেক সচিব ছিলেন এবং এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, দেশের অর্থনীতি নিয়ে কাজ করেছেন। তো সরকার এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বেশ জোরে সোরে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে তা খুবই নিরাপদ। তবে অনেকে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনার প্রতি ইঙ্গিত করে বলছেন প্রকৃতপক্ষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কাঙ্ক্ষিত মাত্রায় নিরাপদ নয়। আপনার পর্যবেক্ষণ কি?
আমার পর্যবেক্ষণ ওটাই, উভয় পক্ষকেই, সরকার, বাংলাদেশ ব্যাংক আর এদিকে জনগণ, উভয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর যে দুর্বল জায়গাগুলো আছে সেগুলোকে দূর করতে হবে। তবে এরকম না যে আমি এদিকে বলতে থাকলাম গোয়ালে অনেক গরু আছে, গরুগুলো সব ভালো, আবার আমি যদি এদিকে একই সাথে দেখতে থাকি যে দুটো খুরাই রোগে পেরে গেছে, তিনটা দেখা যাচ্ছে গাল দিয়ে লালা পড়ছে, তিনটার দেখা যাচ্ছে হিসেব নাই, তাহলে তো আমার এই বক্তব্য আমার গোয়ালে সব গরুগুলো ভালো আছে এই কথা বলার কিন্তু যৌক্তিকতা স্পষ্ট হবে না, প্রতিভাত হবে না, প্রতিষ্ঠিত হবে না। সুতরাং আমি আবার বলছি যা স্বচ্ছতা যা বিষয় সেটা স্পষ্ট করা উচিত। যেমন এই ক্রাইসিস এর সময় এটা অতীতেও 90-এর দশকে আরো অনেক সময় করা হয়েছে, নিরপেক্ষ কমিটি গঠন করে তারা প্রতিদিন মনিটর করেছেন কোথায় খরচ হচ্ছে, কেন খরচ হচ্ছে, কিভাবে খরচটা থামানো যায়, সেসব ব্যাপারে তারা এতলা দিতেন বা সবকিছু করতেন। এই এরকম তো কোনো ইয়ে নাই, শুধু মৌখিক কথায় যে আমার এখানে খুব নিরাপদ, নিরাপদ এটাও যেমন একই সাথে ঠিক। আপনি বললেন যে অনেকে হিন্ট দিচ্ছে যে বেশ কিছু মিলিয়ন ডলার যে ইয়ে হয়ে গেল, হ্যাকিং হয়ে চলে গেল, এটা চলে গেল, এটা কিন্তু অনেকের কাছে যাদের কাছে প্রচুর রিজার্ভ আছে এই গল্পটায় যারা ভোগেন তার কাছে হয়তো এটা সামান্য মনে হতে পারে, বাট টু দ্য পিপুল, টু দ্য মাইন্ড অফ দ্য পিপুল ইট ইজ সামথিং। কারণ সে তখন মনে করতে পারে আমার এই টাকা তাহলে এরকম সিম্পল একটা কোডের ভুলের জন্য এভাবে চলে যাবে, তারপর সেটা যত সময় রিপোর্ট হবে না, জানবেন হয়তো বাইরের কাছ থেকে এভাবে পারে। অর্থাৎ এই যে ব্যাপারগুলো ভুল বোঝাবুঝিগুলো এইগুলো সৃষ্টি হওয়াটা মোটেই বাঞ্ছনীয় নয়, এগুলোর সঙ্গে সঙ্গে তার প্রতিকার ব্যবস্থা কি নেওয়া হলো, কি করা হলো সেটা ইয়ে থাকা দরকার। জনগণের ওয়েল আন্ডারস্ট্যান্ডিংটার উপরেই বেশি জোর দিচ্ছি, কেননা আমরা এত বড় মহান মুক্তিযুদ্ধটাও করেছি, কিন্তু সকল জনগণ এই আন্ডারস্ট্যান্ডিং এ এসেছিলেন, একত্রিত হয়েছিলেন যে না আমাদের এই স্বাধীনতায় আমাদেরকে রক্ত দিতে হবে, এবং তারা রক্ত দিয়েছিলেন। কিন্তু রক্ত দেওয়ার ব্যাপারে যদি কখনো এই ধরনের সংশয়, সন্দেহের উদ্বেগ এবং উৎকণ্ঠার ব্যাপার তৈরি হয় যে রক্ত দিয়ে কি লাভ, কার রক্ত কে দিচ্ছি, কেন দিচ্ছি, এই সুফল কে ভোগ করছে, কে করছে না, কিংবা আমি চেয়েছি দেখলাম আমার বলার কিছু ছিল না, এই ধরনের সিচুয়েশনটা হলে মোটেই বাঞ্ছনীয় নয়।
জি, অনেক রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, সেই স্বাধীন বাংলাদেশের অর্থনীতি রিজার্ভ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেন প্রশ্ন না ওঠে, কি পেলাম কি পেলাম না, রক্ত দিলাম কেন, উন্নয়ন কাদের জন্য হচ্ছে, এর সুফল কারা পাচ্ছে, এসব বিষয়ে যেন প্রশ্ন না ওঠে। কিন্তু বাস্তবতা কি, আপনি কি দেখছেন, কি বলবেন এ সম্পর্কে?
আমি একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে এটাই বলি যে একটা ব্রিটিশ প্রবাদ আছে যে বোকারা কষ্ট করে খাবার তৈরি করে আর চালাকেরা তা খায়। এই ধরনের সিচুয়েশন তৈরি হওয়াটা মোটেই বাঞ্ছনীয় নয়, কারণ জনগণ তাদের, আমাদের বাংলাদেশের কৃষক, যে অর্থনীতি, সকলের যে খেটে খুঁটিয়ে যে সম্পদ গড়ে তুলছে, যে উন্নয়নের ধারা তৈরি করছে, সেটা যদি দেখা যায় যে না সেই উন্নয়নের ধারা ফলাফল সুফল প্রতিভায় লোক যারা 250 টাকার আপেল 500 টাকা কেনবার হিম্মত রাখে, কিংবা যারা কোনো একটা সামান্য হলে দল বেঁধে বড় বড় রিসোর্টে যেতে পারে, রিসোর্টে যাওয়া দোষের না, রিসোর্টেও একটা উৎপাদন বিনিয়োগ, কিন্তু কথা হচ্ছে এটা কি সকলের জন্য কি সমানভাবে প্রতিগত হয়েছে, সেটা না। তো সুতরাং সকলের জন্য সমান সুযোগ তৈরি হবে বা হয়েছে এটা না করা পর্যন্ত, এটা হলে তখনই যে কোনো সংকট কালকেও তাদের কাছে ব্যাখ্যা করা সহজ হবে, এবং সেই সংকট থেকে উত্তরেরও নিশ্চয়ই সকলের একটা ঐক্যবদ্ধ প্রয়াস থাকবে। মতানৈক্যের যে বিভ্রান্তি সেটার ভিতরে নিশ্চয়ই কোনো কল্যাণ নেই, বরং মত ঐক্যের যে ঐশ্বর্যতা তার ভিতরেই অবশ্যই ফুটে থাকে সাফল্যের স্বপ্ন।
ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, বাংলাদেশের রিজার্ভ নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ শ্রোতৃমণ্ডলীর মাধ্যমে আমি সকলকে আবার বিশেষ শুভেচ্ছা জানাই।
আর শ্রোতা বন্ধুরা, রিজার্ভ নিয়ে আগামী সপ্তাহে তৃতীয় ও শেষ পর্বের আলোচনায়ও আমাদের সঙ্গে থাকবেন বলে আশা করছি। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরের সমাবেশে বলেছেন রিজার্ভের কোনো সমস্যা নেই, তো সমস্যা না থাকলে তো দেশের মানুষ স্বস্তি বোধ করবেন, মানুষের জীবন যেন হাসপাশের না হয়, স্বস্তির ও শান্তির হয়, সেই প্রত্যাশা রেখে আলাপনের আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি।
এবার সংক্ষিপ্ত সংবাদ। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জার্মান প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পোল্যান্ড। দেশটি বলেছে তাদের এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন নেই। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাতের প্রেক্ষাপটে পূর্ব ইউরোপের দেশগুলো কিয়েভ সরকারকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে। এর ফলে পূর্ব ইউরোপে ফুলে ফেঁপে উঠেছে অস্ত্র ব্যবসা। এ অঞ্চলের কোনো কোনো দেশ অস্ত্র বিক্রিতে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর থেকে ইউরোপের দেশগুলোর অর্থনীতিতে স্থবিরতা নেমে এলেও বিপরীত চিত্র দেখা যাচ্ছে অস্ত্র খাতে। আমেরিকা পতনের মুখে রয়েছে, শক্তির কেন্দ্র হতে চলেছে প্রাচ্য, ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিস প্রধানের মন্তব্য। ওয়েলসকে 2-0 গোলে হারিয়ে চলমান ফুটবল বিশ্বকাপে ঘুরে দাঁড়িয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান, দেশজুড়ে চলছে বিজয় উল্লাস। ঢাকা বিভাগের সমাবেশ থেকে সরকার হটানোর কর্মসূচি দেবে বিএনপি, বর্তমান সরকার পূর্ণ 5 বছর ক্ষমতায় থাকবে বলে জানালেন আইনমন্ত্রী। এবং ভারতের গুজরাট বিধানসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে 21%ই রয়েছে অপরাধের রেকর্ড, হলফনামায় প্রার্থীদের স্বীকারোক্তি। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.